রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين, اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, الصلاه والسلام عليك يا رسول الله, الصلاه والسلام عليك يا حبيب الله, الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله. মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আমরা আবারও রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা নতুনভাবে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, আজ চমৎকার বিষয় নিয়েছি, আলোচনা করব, শুনব। সে আলোচনার মধ্যে আমাদের জন্য শিক্ষার কী বিষয় রয়েছে আমরা সেটাও জানব ইনশাল্লাহ। আমরা নিয়ত করে নেই আজ আলোচনা থেকে যা শুনব তারপর আমি নিজে আমল করব, আমার আশেপাশে যারা রয়েছে তাদের কাছে আজকের আলোচনার পয়গাম যা রয়েছে তা পৌঁছে দেব। তো আসুন আমরা শুরুতে দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি মালাঈকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মাতিস সালাম, নিশ্চয় আল্লাহ পাকের এমন কিছু ফেরেশতা রয়েছে যারা জমিনের মধ্যে বিচরণ করে এই জন্য যে আমার উম্মতের সালাম আমার নিকট পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের সালাম যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে যায়। তো চেষ্টাটা কি? সেটা হচ্ছে অন্তরের অন্তরস্থল ভালোবাসা নিয়ে, ভক্তি নিয়ে, ওদিক থেকে ওদিক হারে দুরূদ শরীফ পাঠ করা, সালাম দেওয়া, যেন আমার এই সালাম প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। শুন আমরা অনুষ্ঠানের শুরুতে একবার দুরুদ সালাম পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নতুন আঙ্গিকে আবারও রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান শুরু করেছি, আবারও শুরু হচ্ছে, তবে প্যাটার্ন সেই পূর্বেরটাই রয়েছে। আমরা প্রথমে কোরআনে পাকের তিলাওয়াত শুনব, হামদে বারি তাআলা শুনব, এরপর আজকের যে আলোচ্য বিষয় রয়েছে সেই আলোচ্য বিষয় সম্পর্কে আমাদের যে অভিজ্ঞ মুবাল্লিগ রয়েছেন তাদের কাছ থেকে সেই বিষয়ের মাদানী ফুল নেব ইনশাআল্লাহুল করিম। তো আসুন আমরা প্রথমে কোরআনে পাকের তেলাওয়াত শুনে নিই, যে আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ, عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ, تَنزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ, لِتُنذِرَ قَوْمًا مَا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ, لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون, إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون, وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون, وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون, إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب, فبشره بمغفرة وأجر كريم, إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون صدق الله العظيم
ما شاء الله خوبي চমৎকার সূরাতুল ইয়াসিনের কিছু আয়াত আমরা তেলাওয়াত শুনলাম এর মধ্যে আমরা নিচে অনুবাদও দেখেছি আল্লাহ পাক কোন কোন বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে কোরআনে পাকের তেলাওয়াতের অসংখ্য বরকত রয়েছে আজকের যে বিষয় রয়েছে ইনশাআল্লাহ হয়তো কোন একটা পর্যায়ে কোরআনে পাকের তেলাওয়াতের বিষয়টি উঠে আসবে বিশেষত আজকের যে আলোচ্য বিষয় এই বিষয়ে আমাদের যারা প্রবাসীর ইসলামী ভাইয়েরা রয়েছেন তাদের জন্য বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে আর পাশাপাশি আমাদের অসংখ্য দর্শক শ্রোতা মা বোন যারা রয়েছেন বিশেষত মুরব্বি যারা রয়েছেন বয়স্ক যারা রয়েছেন তারা অধিকারে মাদানী চ্যানেল দেখে থাকেন আপনাদের মন্তব্য আপনাদের অনেক কমেন্ট আমরা পেয়ে থাকি তো আজকের বিষয়ের সাথে বলা চলে আমাদের গ্রামের ময় মুরব্বি যারা রয়েছেন এবং প্রবাসের ইসলামী ভাই যারা রয়েছেন তাদের জন্য অনেক কিছু শিখা রয়েছে ইনশাআল্লাহুল করিম আমরা সেই বিষয়টি কি রয়েছে সেই বিষয়টি সম্পর্কে জানব যে কোন বিষয় সম্পর্কে আজ আলোচনা হচ্ছে এবং সেই বিষয় যে কিভাবে করে আমাদের কতটা প্রয়োজন কিভাবে করে আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে বা এত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের ওই দিকে কোনো চিন্তা ভাবনা নেই আমরা দুনিয়ার যে বাহ্যিক উপকরণ রয়েছে সেটার দিকে ছুটছি অথচ কিছু সহজ সমাধান আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে যে এইভাবে এইভাবে চললে পরে ওই বিষয় নিয়ে তোমাদের চিন্তাভাবনা করতে হবে না আর সেটা হচ্ছে রিজিক তো রিজিক যে রয়েছে রিজিকের সংকীর্ণতা আমরা দেখতে পাই অভিযোগ করি যে হচ্ছে না উপার্জন করছি কুলিয়ে উঠতে পারছি না উপার্জন করছি সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে এই যে সংকীর্ণতা চলে এসেছে কারণ কী রয়েছে তো এই কারণগুলো এই যে কারণগুলো রয়েছে এই বিষয়ে আলোচনা করার জন্য দুজন মোবাল্লিক ইসলামী ভাই আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডান দিকে রয়েছেন ফজলুর রব্বি মাদানী ভাই এবং বাম পাশে রয়েছেন আমাদের মেরাজ আত্তারি ভাই তাদের থেকে ইনশাআল্লাহুল করিম এই বিষয়ে আলোচনা শুনব কোরআন কী বলে হাদিস কী বলে এবং বুজুর্গানে দিন কীভাবে আমল করেছেন এই বিষয়গুলো তারা কীভাবে দূর করেছেন রিজিকের সংকীর্ণতা তাড়ানো সংকীর্ণতাকে দূর করা এবং রিজিকের মধ্যে প্রশস্ততা নিয়ে আসা জীবিকায় প্রশস্ততা নিয়ে আসার মাধ্যম কী রয়েছে ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে জানব তবে আসুন এর পূর্বে আমরা হামদে বারি তাআলা শুনে আসি
হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله কাছে সে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে আরশ দিলেন মোস্তফা, দয়া করলেন তার খোদা, পাথর করলো জিক্রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
প্রিয় বেলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী, দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি। প্রিয় বেলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী, দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি। সইতেন তিনি কষ্ট কত, রাখতেন বুকে পাথর কত, পড়তেন তবু এই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ,
হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
বাগান ও কালেমা শোনায়, কলেমা শোনায় পৃথিবীর সকল মখলুক, খোদারি জিকির শোনায়, বাগান ও কলেমা শোনায়, পক্ষী ও কলেমা শোনায় পৃথিবীর সকল মখলুক, খোদারি জিকির শোনায়। বলে সকল জিন বশর, বলে বৃক্ষ বলে পাথর, বলে বৃক্ষের সব পাতা, লা ইলাহা ইল্লাল্লাহ,
হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আমার নবীর যারা গোলাম, অতি মহান তাদের শান, গোসে আজম হক না তিনি, হক না আহমদ রাজা খান। আমার নবীর যারা গোলাম, অতি মহান তাদের শান, গোসে আজম হক না তিনি, হক না আহমদ রাজা খান। মনে পড়ে কিসে কথা, নব্বই লক্ষ কে খাজা, পড়ালেন মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ,
হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মাশাল্লাহ, খুবই চমৎকার কালাম আমরা শুনলাম ইমরান আত্তারি মাদানির ভাইয়ের কণ্ঠে, খুবই চমৎকার। এবং আমাদের সন্তানরা যারা রয়েছে, ছোট ছোট বাচ্চারা যারা রয়েছে, বিশেষত মাদানী চ্যানেল যারা দেখে, দাওয়াতে ইসলামের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, এই কালামের সাথে, হামদে বাড়ি তাআলার সাথে আমরা সকলেই পরিচিত। হাসবি রাব্বি জাল্লাল্লাহ এটা পড়া উচিত। এখানে আল্লাহ তাআলার জিকিরও রয়েছে এবং প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু শান শৌকত মুজিজাও বলা চলে রয়েছে আলহামদুলিল্লাহ। আজকের যে আলোচ্য বিষয় রয়েছে, রিজিকে সংকীর্ণতার কারণসমূহ, যে বিষয় নির্ধারণ করা হয়েছে এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনব। প্রথমে যাব মেরাজ আত্তারি ভাইয়ের কাছে, এই বিষয়ে কিছু মাদানি ফুল ইনশাল্লাহ অবশ্যই আপনার থেকে নিব। যে আমাদের প্রায় অভিযোগ শুনতে পাই যে ঘরের মধ্যে অভাবে রয়েছি বা উপার্জন তো করছি, কুলিয়ে উঠতে পারছি না, খুবই যে মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তো সব মিলে একটু খুব বাজে অবস্থা যাচ্ছে। তো শুধু কি বাজারের জন্য কি এর জন্য দোষী যে মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছে, এই জন্য দ্রব্যমূল্যর দাম বেড়ে গিয়েছে, এই জন্যই সংকীর্ণতার মধ্যে পড়ে যাচ্ছে, নাকি আমাদেরই কিছু এরকম দোষ রয়েছে বা ত্রুটি রয়েছে যার কারণে আমরা এই অভাবের মধ্যে পড়ছি, কি বলবেন এ বিষয়ে?
আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আব্দুল্লাহ ভাই, যে যদি এই বিষয়টা যদি বলা হয় যে প্রত্যেক ঘরের মধ্যেই বা সকলের কাছে এটা একটা কমন একটা অভিযোগ, যে আমরা অনেক সময় এই বিষয়গুলো শুনে থাকি, তো এর কোরআন ও হাদিস মোতাবেক অসংখ্য আপনার কারণের কথা, যে যেই সকল কাজগুলো করার কারণে রিজিকের মধ্যে সংকীর্ণতা চলে আসে, অভাব চলে আসে, এটা এটা বললেই চলে, যেটা প্রত্যেক মানুষের সাথে এটা হয়ে থাকে। এটা আমরা অনেক সময় এলমি অর্থাৎ কোরআন ও হাদিসের জ্ঞান কম থাকার কারণে আমরা অনেক সময় মনে করি যে আপনার বাজারের সকল কিছুর দাম বৃদ্ধি হয়ে গেছে, এর জন্য আমাদের এই অবস্থা। আসলে এটা কোনো সময় কোরআন ও হাদিস থেকে দেখে যে আল্লাহ আল্লাহ রসুল এই বিষয়ে কী আমাদের জন্য ইরশাদ করেছে, এই কারণ কী। তো আমি শুরুতে একটি ঘটনার মাধ্যমে আরজ করব, যেটি তো অসংখ্য এমন বিষয় রয়েছে যেগুলা আমাদের নিজের হাতের কামাই, যার কারণে আমাদের এই রিজিকের সংকীর্ণতা চলে আসে। এর মধ্যে অসংখ্য কারণ কোরআন ও হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। তো একবার বর্ণনা করা হয় যে বাদশাহ আপনার মামুনুর রশিদের বরকতময় যুগের কথা, যে একবার তিনি নিয়ম অনুযায়ী তার রাজ দরবারে সকল আলিমি দিন যারা ওই সময়ের যারা বড় মুহাদ্দিস ছিল, যারা অনেক বড় বড় ফকি যারা ছিল, তাদেরকে দাওয়াত করলেন। তো সকলের জন্য আল্লাহ আকবার, এটা কিন্তু এমন একটি বিষয় যে পূর্বের যারা রাজা বাদশাহ যারা ছিল তারাও আলিমের প্রতি অগাধ ভালোবাসা ছিল তাদের। তো সবাইকে আনলো, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা করা হলো, তারা সবাই খাবার আহার করলো। এর মধ্যে দেখা গেল একজন ওইখানে অনেক বড় একজন আলিমের দিন, সে খাবারের পরেও সে তার দস্তরখানার মধ্যে কিছু রিজিক যা পড়ে গিয়েছে সে তুলে তুলে খুঁজে খুঁজে এগুলো আহার করতেছে। তখন বাদশাহ মামুনুর রশিদ তাকে বলতে লাগলো যে হে আলিমের দিন, আপনার কি এখনও পেট পরিপূর্ণ হয়নি, আপনি খুঁজে খুঁজে খাবার খাচ্ছেন? তখন ইনি বলল যে আসলে বিষয়টা এমনটা না যে আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আমি আল্লাহ তাআলার নিয়ামত আলহামদুলিল্লাহ আহার করার সৌভাগ্য অর্জন করেছি, কিন্তু আমি হাদিসে পাকের মধ্যে পড়েছি যে যে ব্যক্তি দস্তরখানায় পতিত রিজিক তুলে খায় তো আল্লাহ পাক তাকে অভাব থেকে, তার এটা জানি সে কী হয়ে যায়, অর্থাৎ এই দারিদ্রতার যে একটা খফ একটা ভয় তার অন্তর থেকে কী হয়ে যায়, দূর হয়ে যায়। এই কথা শোনার সাথে সাথে বাদশাহ মামুনুর রশিদ তার খাদিমকে ইশারা করলো, যাও 1000 দিরহাম সহ একটি ব্যাগ নিয়ে আসো। যখন তার খাদিম তার নিকট নিয়ে আসলো, তখন বাদশাহ মামুনুর রশিদ ওই আলিমের দিন মুহাদ্দিস যিনি ছিল তাকে কী করলেন, যে হাদিসে পাক শুনানোর কারণে তাকে উপহার দিলেন। তখন সে হাতে পেয়ে বলতে লাগলো আলহামদুলিল্লাহ, আমি এই হাদিসে পাকের উপর আমল করার বরকতে হাতোহাত সাথে সাথে আমি এর বরকত দেখতে পেলাম। তো এটা উলামা ইকরাম বলে যে এটাও একটি বড় কারণ। এটা আব্দুল মুত্তালিব ভাই যদি আজকে আমাদের আমাদের সমাজের কথা বলি, যে আমরা যখন কোনো জায়গায় মেহমান হয়ে যাই, আমাদের সমাজে এখন একটা ট্রেন্ড, একটা যদি অনেকে মনে করে যে খাবার খেতে গেলে কিছু খাবার চা খেতে যায় তো কিছু চা রেখে দেয়, খাবারের সময় কিছু খাবার জুঠা করে ইচ্ছা করে, তার কারণ কি, অনেকে মনে করে এটা একটা ভদ্রতা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এটা অসংখ্যবার হয়তো আমরা মাদিনী চ্যানেলের মাধ্যমে, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনেছি যে একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে যে একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় হুজরা শরীফে আল্লাহ রসুল তাশরিফ নিল। তো ওই সময় একটি রুটির টুকরো জমিনে পড়া ছিল, অতঃপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রুটির টুকরো উঠালো, তা পরিষ্কার করে আহার করে বলতে লাগলো যে এই সম্মানিত জিনিসের সম্মান করো, কেননা আল্লাহ পাক যে জাতি থেকে কোনো নিয়ামতকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছে সেই নিয়ামত আর কখন কি হয়নি, আল্লাহ পাক ফিরিয়ে দেয়নি। তো আজকে যদি আমরা আমাদের অবস্থা দেখি, আমাদের কাছে কেন জানি এটা একটা ফ্যাশনের মধ্যে দিন যত যাচ্ছে কি একটা ফ্যাশনের মাধ্যমে আমরা, অর্থাৎ খাবারের মাধ্যমে খাবার জুঠা করা, মানুষকে দেখানো, অথচ আমরা যদি দেখি আমাদের পূর্বের আসলাফ যারা, আমাদের বুজুর্গানি দিন যারা, তারা বাদশাহের দরবারে গিয়েও তারা সুন্নতির আমলের প্রতি এতটাই কি ছিল যে তারা পড়ে যাওয়া রিজিকগুলোকে আহার করতো। আর অথচ আমরা ইচ্ছাকৃতভাবে অনেক সময় কী করি, ওলামা ইকরাম বলে এটাও একটা কারণ যে রিজিকের সংকীর্ণতার, এটা হলো রিজিককে সম্মান না করা। অনেক ঘরে দেখবেন খাবার প্রতিনিয়ত এক রিচার্জ মোতাবেক যে প্রতিদিন যত খাবার নষ্ট হয়, আল্লাহ আকবার, বলা হয় যে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে অসংখ্য লাখো কোটি মানুষের খাবারের ব্যবস্থা হয়ে যাবে, যা আমাদের খাবারের মধ্যে আমরা জুঠা করি, আমরা যা নষ্ট করি।
তের জন্য এটাও কিন্তু অনেক বড় একটি কারণ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যে রিজিকের সংকীর্ণতা এটা হলো যে আমরা খাবারের ব্যাপারে অপচয়, খাবারকে অর্থাৎ যেগুলা আমরা দস্তুরখানায় আমরা খাবার খাওয়ার কারণে যে খাবারগুলো পড়ে যায় আমরা যেন অবশ্যই এটাকে সম্মান করি, তাহলে আল্লাহ পাক আমাদের রিজিকের মধ্যে বারাকাত দান করবে।
মেরাজ ভাই, এই ক্ষেত্রে তো একটা খুব চমৎকার আপনি কয়েকটি বিষয় উল্লেখ করেছেন, যে আমাদের আসলাফ যারা ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তিনি আমাদেরকে বলেছেন যে সম্মানিত জিনিস যে জাতির কাছ থেকে চলে গিয়েছে তাদের কাছে আর ফিরে আসেনি, অপদস্থ হয়ে যায় জীবিকার কারণে মানুষ সব কিছু করে, বিশেষত যারা আমরা প্রবাসে আছি, যে বলেছিলাম যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, আপনারা কিন্তু দেশ ছেড়ে বাহিরে গিয়েছেন এজন্য খাবারের যেন সংকট না হয়, অভাব অনটনে না পড়তে হয়। আমাদের এই ঢাকা শহরের বিষয়টাও যদি দেখি যে এতগুলো মানুষ আমরা বসবাস করছি, একটাই কারণ যেন আমরা ভালোভাবে চলতে পারি, উপার্জনও যেন সমস্যা না হয়, খাবারের যেন সমস্যা না হয়। এই বিষয়টা, খাবারের উপলব্ধিটা আমরা আরও ভালোভাবে করতে পারি যদি একটু অধ্যয়ন করি, যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে পৃথিবীতে, বেশ কিছু দুর্ভিক্ষের কথা আমরা শুনে থাকি, ওই দুর্ভিক্ষের সময়গুলো যদি অধ্যয়ন করি, ওই সময় কী ঘটেছে, ওই সময়গুলো নিয়ে কিন্তু অনেক লেখালেখি হয়েছে, আপনি একটু স্টাডি করলে, একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন মানুষ খাবারের জন্য কী পরিমাণে কষ্ট করেছিল। আমরা যদি 50-60 বছর আগের অবস্থাও যদি দেখি যে তখন ফসল ফলানো কতটা কষ্টকর ছিল, তো এই বিষয়গুলো যখন একটু অধ্যয়ন করব, জানব, তো দেখব যে আসলে খাবার কতটা গুরুত্বপূর্ণ একটি জিনিস, এবং প্রতিটা দানা হিসাব করে তখন আমরা ব্যবহার করব। আমরা জানব এই মুহূর্তে হযরত রাবি আত্তারি ভাইয়ের কাছ থেকে, মাদানী ভাইয়ের কাছ থেকে, যে কোরআন ও হাদিস এই ব্যাপারে কী বলে এবং আসলে এর কীভাবে এর থেকে আমরা বেঁচে থাকতে পারি, এই সংকীর্ণতা থেকে কীভাবে আমরা বেরিয়ে আসতে পারি, কীভাবে এই ব্যাপারে।
বিসমিল্লাহির রহমানির রহিম। জি আব্দুল মুত্তালিব ভাই, রিজিক, রিজিক দ্বারা উদ্দেশ্য শুধু খাওয়া দাওয়া নয়, বরং প্রত্যেক আল্লাহ পাকের ওই নিয়ামত যেটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন,
এবং শান্তিও রয়েছে,
সব কিছুই যা থেকে প্রাণীরা উপকার গ্রহণ করে সেগুলোই রিজিক। এর মধ্যে ঘুমানোও চলে আসবে, আপনার চলাফেরাও চলে আসবে, খাওয়া দাওয়াও চলে আসবে, কাপড় পরিধান করা এবং স্ত্রী সন্তান সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামত আমরা পেয়েছি, উপকার গ্রহণ করি, এই সবগুলো কি নিয়ামত এবং এই সবগুলোই রিজিক। তো প্রথমত যে কারণটা আমাদের মেরাজ ভাই বললেন যে রিজিকের অসম্মান করা, আর রিজিকের অসম্মান করা তার মানে হচ্ছে কি, আমরা আল্লাহ পাকের ওই নিয়ামতের অকৃতজ্ঞতা, মানে অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি, অর্থাৎ সেটার কোনো মূল্য দিচ্ছি না, অথচ ওই, আচ্ছা, প্রত্যেক রিজিকই মূল্যবান, প্রত্যেক নিয়ামতই মূল্যবান। যেমন কোরআনে পাকে যে আল্লাহ পাক বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফিহিম রাসূলা, যে আল্লাহ পাকের এহসান হয়েছে যে আল্লাহ পাক মুমিনদের মধ্যে তাদেরই মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হচ্ছেন সবচেয়ে বড় নিয়ামত,
সবচেয়ে বড় নিয়ামত।
তো মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবচেয়ে বড় নিয়ামত, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যে নিয়ামত রয়েছে সেগুলো ছাড়াও আমরা চলতে পারবো না। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবচেয়ে বড় নিয়ামত, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর যে যে নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন সেগুলো ছাড়াও আমরা চলতে পারবো না, আর সেগুলো না চাইতেই আল্লাহ পাক দান করেছেন। মানুষ যে কীভাবে অভিযোগ করে যে আমার কাছে কিছু নেই, অথচ সে যদি নিজের মানে নিজের যে অস্তিত্ব সেটার মধ্যেও যদি মানে সে যদি মনোযোগ দেয়, তাহলেই সে বুঝতে পারবে যে মাথা থেকে পা পর্যন্ত তার কাছে কত কোটি কোটি টাকার নিয়ামত রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে যে আপনি আপনার এই চোখ, আপনার এই হাত, হ্যাঁ, আপনার এই কান, আপনার এই পা, আপনার এই শরীর, আপনি কিন্তু টাকা দিয়ে পাবেন না। বা কাউকে যদি আপনি বলেন যে আমি 10 লাখ টাকা দিচ্ছি আপনার একটা হাত দিয়ে দেন, কেউই দিবে না, সে যতই গরিব থাকুক, যতই দরিদ্র থাকুক, কেউই দিবে না। তার মানে বোঝা যাচ্ছে যে এটা অমূল্য, ঠিক আছে, যেটা আল্লাহ পাক আমাদেরকে না চাইতেই দান করেছেন। কিন্তু মানুষ কি করে, মানুষের কাছে যখন অনেক বেশি থাকে নিয়ামত, তখন সে এর কদর করে না, তখন সে এর সম্মান করে না। যেমনটা বললেন যে খাবারের, আমরা যদি হোটেলে বা রেস্টুরেন্টে যাই, আসলেই দেখবেন প্রায় মানুষ অর্ধেক খাবার খায়, অর্ধেক ছেড়ে চলে যায়, আর ওই অর্ধেকটা কোথায় যায়? ডাস্টবিনে যায়। এটা কি হচ্ছে? এটা হচ্ছে খাবারের অসম্মান, রিজিকের অসম্মান। আর যেটা হাদিস বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই খাবার বা এই সম্মানিত জিনিস যখন কোনো জাতি থেকে চলে যায় তখন আর ফিরে আসে না। তো এখন এটা কেন হয়েছে, আজ আমাদের রিজিকে সংকীর্ণতা কেন দেখা যাচ্ছে? এর দায়ী আমরা নিজেই, আমরা সম্মান করিনি, বিধায় চলে গিয়েছে। তো এটা আমাদেরকে ভাবতে হবে যে এই কারণগুলো আমাদের নিজেরই হাতের। আচ্ছা, অকৃতজ্ঞতা করলে কি হয়? যেমন কোরআনে পাকে আল্লাহ পাকের সাথ করেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরো বেশি দান করব। আমরা যদি প্রত্যেকটা রিজিক গ্রহণ করার পর, সেটা খাবার হোক বা যাই হোক, যেটা শুরুতে বললাম যে প্রত্যেক নিয়ামতই আল্লাহ পাকের রিজিক, প্রত্যেকটা রিজিক গ্রহণ করার পর যদি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতাম তাহলে কিন্তু রিজিক কখনো বন্ধ হতো না। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল রয়েছে যে রিজিক হচ্ছে একটা চেনের মতো, বা নিয়ামত একটা হচ্ছে একটা চেনের মতো, যদি তুমি শুকরিয়া আদায় করতে থাকো তাহলে এটা চেন বাড়তে থাকবে, যেভাবে চেনের যে একটা শিকড় আরেকটার সাথে কি থাকে, জড়িত থাকে। তো বললেন যে যদি তুমি শুকরিয়া আদায় করো তাহলে তোমার নিয়ামত এভাবেই থাকবে, অর্থাৎ একটার সাথে আরেকটা জড়িত হতে থাকবে, কখনো শেষ হবে না। আর যদি অকৃতজ্ঞ হয়ে যায় কেউ তাহলে সেটা ওখানেই শেষ হয়ে যাবে। তো আল্লাহ পাক বলেন যে তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দিব। তার মানে আমরা যখনই কোনো রিজিক পাই, উদাহরণস্বরূপ আমরা খাবার খেলাম, আচ্ছা খাবার নিয়েছি যতটুকু আমার মানে আমি খেতে পারবো ততটুকুই নিতে হবে। আমি যেখানেই যাই, আমি দাওয়াতে যাই অথবা আমি যেখানেই যাই, আমি আমার বাসায় আছি, যেখানে আছি, আমি ততটুকুই নিব যতটুকু আমি খেতে পারি। অনেকে আছে দাওয়াতে গিয়েছে, অনেক রকমের আইটেম, সে সব কিছুই খাবে, এখন সে সব কিছুই নিল প্লেটে, কিন্তু সে শেষ পর্যন্ত খেতে পারে নি। কি হলো, সে মানে বেশিরভাগই ছেড়ে দিয়েছে। যখন মানুষ ছেড়ে দেয়, আচ্ছা অন্য কেউ এখন যদি এটাতে খেতে চায় না, সেও লজ্জা পায় যে এখন আমি, হ্যাঁ আমি যদি ওখান থেকে খাই মানুষ কি বলবে, যে মানে সে তো নিজেরটা পেয়েছে আবার এখান থেকে কেন খাচ্ছে। অথচ ইসলামের মধ্যে রয়েছে যে মানে মানুষের যে উচ্ছিষ্ট যে রয়েছে সেটার মধ্যে শিফা রয়েছে, দ্বিতীয়ত সে এখন খেয়ে নিচ্ছে, সে তো আরো মানে যাতে রিজিক নষ্ট না হয়, হ্যাঁ অপচয় না হয়, এই চিন্তাধারা আজকের যুগে যে আমরা নিয়ে চলি না, মানুষ আমাদেরকে কি বলবে,
মানুষ বলবে যে অসামাজিক,
অসামাজিক, হ্যাঁ মনে হয় এর মধ্যে কোনো শিক্ষা নেই, নাউজুবিল্লাহ, এমন একটা সমাজে আমরা বসবাস করছি। তো এই চিন্তাধারা আমাদেরকে চেঞ্জ করতে হবে, কোন আল্লাহ পাক যেই রিজিক দিয়েছেন কোনো রিজিকের অসম্মান করা যাবে না। যদি আমরা অসম্মান করি সেটা অকৃতজ্ঞতা হয়ে যাবে, আর সেটার ব্যাপারে আল্লাহ বলেন যে আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠোর, তখন যে আল্লাহ পাকের শাস্তি আসবে সেটা আমরা সহ্য করতে পারবো না। তারপর আরও কয়েকটি কারণ রয়েছে, যেমন সাহাবায়ে কিরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা খাবার তো খাই কিন্তু বরকত পাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমরা সম্ভবত আলাদা আলাদা হয়ে খাও। তো তারা বললেন জি হ্যাঁ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ফাজতামিউ আলা তাআমিকুম, তোমরা তোমাদের খাবার একত্রে হয়ে খাও। ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি ইউবারাক লাকুম ফীহি, যখন তোমরা খাবার খাবে একত্রিত হয়ে খাবে আর খাবারের মধ্যে আল্লাহ তাআলা নাম নিবে, অর্থাৎ খাবারের পূর্বে বিসমিল্লাহ পাঠ করবে, তোমাদের খাবারে বরকত দান করা হবে। তো এটা একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উপায় বলে দিলেন, যদি খাবারে বরকত চাও তাহলে সবাই একত্রিত হয়ে খাও। যেমন আমরা যখন জামিয়াতুল মদিনাতে ছিলাম তখন আমরা সবাই একসাথে বসে খেতাম, হ্যাঁ চারজন পাঁচজন একই শ্রেণীতে আমরা বসে খেতাম। তো অনেক সময় এমন হতো না যে আমরা অল্প খাবারই নিয়েছি কিন্তু ওই অল্প খাবারে আমাদের পেট ভরে গিয়েছে, ঠিক আছে। এটা এটা দেখেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বরকত চলে আসে। আচ্ছা আরেকটা রিওয়ায়ত রয়েছে যে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইজতামিউ আলা তাআমিকুম, তোমরা একসঙ্গে বসে খাবার খাও, ওয়ালা তাফাররাকু, আলাদা আলাদা হয়ো না, ফাইনাল বারাকাতা মাআল জামাআত, বলেন যে নিশ্চয়ই বরকত জামাতের সঙ্গে রয়েছে। তো আমরা যখন বাসার মধ্যেও যখন আমরা খাবার খাবো তখন আমরা সবাইকে নিয়ে খাবার খাবো, আমাদের পরিবারের সবাইকে একত্রিত করে তারপরে আমরা খাবার খাবো। আর ওই শরীয়ত অনুযায়ী মানে একটাও দানা যাতে অপচয় না হয় তাহলে ইনশাআল্লাহ ওই বরকতটা আবার ফিরে চলে আসবে।
খুবই চমৎকার শুনছিলাম। পাশাপাশি আরও একটি বিষয় এখানে ফজলুর রাব্বী ভাই বলেছেন যে আমাদের সমাজে এরকম দেখা যায় যে কিছু মানুষ থাকে যাদের কোরআন ও হাদিস সম্পর্কিত জ্ঞান রয়েছে এবং তারা চায় যে খাবারের যে সম্মান রয়েছে সেটাও রক্ষা করার এবং খাবার যেন কোনোভাবে অপচয় না হয়, তো তারা উচ্ছিষ্ট খাবার খেয়ে নিতে চায়। তবে মানুষের ভয়ে, লোক লজ্জার ভয়ে কি বলবে, মানুষ গেয়েও বলবে বা খেদ বলবে, অনেক ধরনের কথাবার্তা বলে থাকে, তখন তারা লজ্জায় আর সেদিকে অগ্রসর হতে চায় না। এমনটা না করা উচিত। আমরা অনেক ঘটনা এরকম শুনেছি যে ওই যে ঘটনা একটি রয়েছে না যে ডাকাতরা মেহমান হয়ে গিয়েছিল এক ব্যক্তির বাসায়, পরবর্তীতে সে তারা দিনভর ডাকাতি করে রাত্রেবেলায় আসে, তো ডাকাতদের মেহমানদারি করা হলো। মেহমান করার পর উচ্ছিষ্ট যে খাবার যেটা ছিল সেটা ওই ব্যক্তি মেজবান যিনি ছিলেন তার মেয়েকে, যে অসুস্থ ছিল তাকে খাওয়ানো হলো, তো খাওয়ানোর পর সেই মেয়ে ভালো হয়েছে।
তো সে এই নিয়তেই খাওয়ায় মানে খাইয়েছিল যে হয়তো তারা নেককার ব্যক্তি,
যে নেককার ব্যক্তি
খাওয়ালে আমার মেয়ে সুস্থ হয়ে যাবে,
হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো পরবর্তীতে দেখা গেল যে ওই ব্যক্তির মেয়ে তো সুস্থ হয়ে গেল। ডাকাতরা জিজ্ঞাসা করলো যে কিভাবে হলো এটা, আপনাদের উচ্ছিষ্ট খাওয়ানোর ফলে আমার মেয়ে সুস্থ হয়ে গেছে, তখন তারা তাওবা করে নিল। তো এত একজন ধনাঢ্য ব্যক্তি যে মেজবান মানুষদেরকে খাবার খাওয়াচ্ছে সেও কিন্তু এটাকে বরকত হিসাবে নিয়েছে। তো আমরাও যদি চাই নিজের সুস্থতার জন্য, নিজের পরিবারের বরকতের জন্য খাবারের সম্মানকে যথাযথভাবে রক্ষা করা, তাহলে এটা আমরাও করতে পারি, খাবার যেন নষ্ট না করা হয়। তো ইনশাল্লাহ এ বিষয়ে আমরা আরও কিছু আলোচনা শুনবো, আরও বেশ কিছু বিষয় রয়েছে ইনশাল্লাহ, সেই বিষয়গুলোর দিকে আমরা অগ্রসর হব। এই মুহূর্তে আমরা একটি ইনশাআল্লাহুল করিম নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শুনব। জি, আমাদেরকে একটি নাতে রাসূল শুনিয়ে দিন।
প্রিয় নবী তুমি আমার ডাকো সোনার মদিনায়, প্রিয় নবী তুমি আমার ডাকো সোনার মদিনায়, দিন কাটে আমার আশায় ডাকো সোনার মদিনায়, অশ্রু সজল দুনিয়া নাই কাঁদি তোমার বেদনায়, সজল দুনায় কাঁদি তোমার বেদনায়, দয়ালে নবী তুমি আমায় ডাকো সোনার মদিনায়, দয়ালে নবী তুমি আমায় ডাকো সোনার মদিনায়, প্রিয় নবী সোনার মদিনায়, দিন কাটে আমার আশায় ডাকো সোনার মদিনায়, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেম সুধা পান করাও না, প্রেম সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে, যখন হবে তোমার দিদার তখনই দে হবে আমার, যখন হবে তোমার দিদার তখনই দে হবে আমার, আমার স্বপনে আসো না, আমার স্বপনে আসো না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, কতই হাজি যায় মদিনায় তোমার নুরানি রজায়, কতই হাজি যায় মদিনায় তোমার নুরানি রজায়, দুহাই লাগে নবী আমায় ডাকো সোনার মদিনায়, দুহাই লাগে নবী আমায় ডাকো সোনার মদিনায়, মদিনায় প্রিয় নবী তুমি আমায় ডাকো সোনার মদিনায়, দিন কাটে আমার আশায় রাখো সোনার মদিনায়, টাকা করে নেই কিছু হায়, যাব কিভাবে মদিনায়, টাকা করে নেই কিছু হায়, যাব কিভাবে মদিনায়, দয়ালে নবী দোহাই তোমায় ডাকো সোনার মদিনায়, দয়ালে নবী দোহাই তোমায় ডাকো সোনার মদিনায়, মদিনায় প্রিয় নবী তুমি আমায় ডাকো সোনার মদিনায়, দিন কাটে আমার আশায় ডাকো সোনার মদিনায়, বলে বয়সে দুঃখ তোমায় দাঁড়িয়ে আমি রাজায়, বলে বয়সে দুঃখ তোমায় দাঁড়িয়ে আমি রাজায়, দয়ালে নবী যদি আমায় ডাকো সোনার মদিনায়, দয়ালে নবী যদি আমায় ডাকো সোনার মদিনায়, প্রিয় নবী তুমি আমায় ডাকো সোনার মদিনায়, দিন কাটে আমার আশায় ডাকো সোনার মদিনায়, পাগল বলে লুকে আমায় তাতে কিছু না আসে যায়, পাগল বলে লুকে আমায় তাতে কিছু না আসে যায়, কবুল করে যদি আমায় ডাকো সোনার মদিনায়, কবুল করে যদি আমায় ডাকো সোনার মদিনায়, প্রিয় নবী তুমি আমায় ডাকো সোনার মদিনায়, দিন কাটে আমার আশায় ডাকো সোনার মদিনায়।
মাশাআল্লাহ, আমরা নাহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলাম জুনায়েদ ভাইয়ের কণ্ঠে, প্রায় সময় শুনে থাকি তিনি সরাসরি স্টুডিওতে উপস্থিত থাকেন, শুনান আপনাদের কিছু, আপনাদের কল নিব ইনশাআল্লাহ কারিম, এরপর যারা মেসেজ করছেন সম্ভব হলে আপনাদের কিছু মেসেজও নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আরও বেশ কিছু বিষয় রয়েছে এই রিজিকের সংকীর্ণতা, এবং যেমনটা ফজলে রব্বি ভাইয়ের কাছ থেকে শুনলাম যে শুধুমাত্র রিজিক খাবার নয়, আল্লাহ তাআলা সকল নিয়ামতই হচ্ছে রিজিক। তো এই ব্যাপারে যদি বলা চলে তাহলে তো অনেক বড় বিষয় হয়ে যাবে। তারপরে যে রিজিকগুলো আমরা পাচ্ছি নিয়ামত হিসাবে আমরা আইডেন্টিফাই করি, সেইখানেই কেন সংকীর্ণতা নেমে আসে, কিছু কারণ, কিছু আমাদের দোষ রয়েছে, সেই দোষগুলো কিছু কারণ সম্পর্কে আমরা জানব। যে আমাদেরকে কিছু কল শুনে দিন এই মুহূর্তে। যারা ইসলাম মোতাবেক নিজেকে পরিচালিত করতে চায়, আল্লাহ তার রসুলের প্রতি যাদের ভালোবাসা আছে, আশা করা যায় এই চ্যানেলটি তাদের জন্য অবশ্যই উপকারী এবং তাদের কাছে ভালো লাগবে। তো যদি আমরা চাই যে আমাদের সর্বত্র এই চ্যানেলটি চলুক, সবাই উপকারী হোক, আমাদের করণীয় হচ্ছে যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি সেটাকে শেয়ার করা, আর যদি টিভি চ্যানেলে দেখি তবে তাদেরকে জানিয়ে দেওয়া যে এমন একটি টিভি চ্যানেল রয়েছে, স্যাটেলাইট চ্যানেল, যেখানে এই ধরনের আলোচনাগুলো হয়ে থাকে। তো আশা করি আমাদের আশেপাশে যারা রয়েছে তারা উপকৃত হবে এবং আমাদের সমাজে একটি পরিবর্তন আসবে ইনশাআল্লাহ কারিম। জি, পরবর্তী কল শুনিয়ে দেওয়া। শুধু একা দেখবেন না, আপনার পরিবারে যারা রয়েছে তাদেরকেও সাথে নিয়ে দেখবেন, সন্তান ছোট ভাই তাদেরকেও দেখাবেন, এতে করে
পরিবেশ তৈরি হবে। অনেক সময় হয় আমরা লজ্জাবোধ করি ছোটদের বোঝাতে, নিজের পরিবারের লোকদের বোঝাতে, স্ত্রীকে কীভাবে বোঝাবো, সন্তানকে কীভাবে বোঝাবো, তো এটা হয়ে ওঠে না অনেকের ক্ষেত্রে, যদি এমনটা হওয়া উচিত নয়। তবে মাদানী চ্যানেলটা সহজ করে দিয়েছে, স্ত্রীকে বোঝাতে হবে না, মাদানী চ্যানেল চালু করে দিন, অটোমেটিকলি বুঝে চলে আসবে। সন্তানের ক্ষেত্রে এমনটা রয়েছে, তো আশা করি যদি আমরা মিলেমিশে দেখি আমরা একে অন্যের হকও আদায় করতে পারবো। এবং যে বিষয়গুলো একটি পারিবারিকও একটি বিষয়, খাবার সকলে একসাথে বসে খায়, ছোট ভাই, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী সকলে একসাথে, তো যদি আমরা সকলে সচেতন হয়ে যাই বা যদি সকলে দেখি, তাহলে একজন আরেকজনকে স্মরণ করে দিতে পারে যে খাবার নষ্ট পড়ে গিয়েছে, তুলে খাওয়া উচিত, এই খাবারটার থেকে যাচ্ছে, সম্পূর্ণটা শেষ করা উচিত। তো এভাবে একটা সচেতনতা আমাদের মধ্যে তৈরি হবে ইনশাআল্লাহ। করে জি, পরবর্তী কল শুনে দিন। দোয়া করি আপনারা সবসময় যেন মাদানী চ্যানেল দেখতে থাকেন। যে শিডিউল রয়েছে সবসময় তো দেখা সম্ভব নয়, কাজের ফাঁকে ফাঁকে পরিবারকে নিয়ে, এবং বলছেন যে কন্টিনিউ করছেন, চাঁদপুর থেকে দেখছেন, আল্লাহ তাআলা বরকত দান করুক। বলছিলাম যে পরিবারকে নিয়ে দেখা উচিত, তো আপনি বলেছেন পরিবারকে সাথেই নিয়ে দেখেন, তো পরিবারকে সাথে নিয়ে দেখছেন, আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কাছে পয়গাম পৌঁছে দিন যে আমাদের ঘরে পরিবর্তন এসেছে, কিসের মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে, আপনারাও দেখতে পারেন, এটা অত্যন্ত উপকারী একটি বিষয়। জি, আরও একটি কল শুনিয়ে দেন আমাদেরকে।
আমি বাংলাদেশে নারায়ণ করে আমরা সবসময় দেখি আপনাদের চ্যানেল, আমার খুব পছন্দনীয়, আমরা সবসময় তো আপনাদের চ্যানেল দেখি, আপনাদেরকে ধন্যবাদ।
জি, আপনাকেও ধন্যবাদ। এই ফেতনা ফাসাদের যুগের মধ্যে, এত এত চ্যানেলের মধ্যে, যেখানে যে দুনিয়াবে যে এন্টারটেনমেন্ট, বিভিন্ন ধরনের বেহায়াপন, অশ্লীলতা, তো এগুলোকে একপাশে রেখে আপনি মাদানী চ্যানেল দেখছেন কোরআন ও হাদিসের আলোকে, তো আপনিও সাধুবাদ পাওয়ার যোগ্য, আপনিও ধন্যবাদ পাওয়ার যোগ্য, পাশাপাশি এটাকে ধরে রাখবেন, আল্লাহ তাআলা বরকত দান করুক। আমাদেরকে আরও একটি কল শুনিয়ে দিন।
মাদানী চ্যানেল দেখতেছি, আমার খুব ভালো লাগতেছে দেখতে, আমি সবসময় দেখি, আমার খুব ভালো লাগে।
জি, সকলে অভিমত ব্যক্ত করেছেন যে মাদানী চ্যানেল ভালো লাগে, তো আল্লাহ তালা আমাদেরকে এই ভালো লাগাকে আবাদ রাখুক, ভালো লাগাকে যেন সারা জীবন আমরা ধরে রাখতে পারি সেই তৌফিক দান করুক। আমরা যারা এখানে বসে আছি, আমাদের মধ্যে যে উৎফুল্লতা কাজ করছে এটা যেন আল্লাহ তালা আরও বাড়িয়ে দেন, আমরা যেন আরও ভালো লাগা নিয়ে, সতেজতা নিয়ে, উদ্দীপনা নিয়ে, উৎসাহ নিয়ে আমরা চ্যানেলে আসতে পারি, প্রস্তুতি নিয়ে। আর যে ভালো লাগার কথা আপনারা ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন, এটা যেন আরও উত্তরোত্তর বৃদ্ধি পায়, তাহলে ইনশাআল্লাহুল কারিম আমাদের সমাজের মধ্যে আশা করা যায় যে একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহুল কারিম, এই চ্যানেলে ইনশাআল্লাহুল কারিম পরিবর্তনটা নিয়ে আসবে। খুবই চমৎকার কিছু আমাদের ইসলামী ভাইদের কমেন্ট শুনছিলাম, তারা ব্যক্ত করেছেন, দেখছেন, ভালোও লাগছে, তো এটা আমাদেরকে ভালো লাগাইছে। আমাদের আশা এখানে বসা, ক্ষুদ্র একটি প্রয়াস, সেটা কোনো না কোনো কাজে আসছে, আল্লাহ তাআলা আমাদেরকে আরও বেশি উৎসাহ নিয়ে, উদ্দীপনা নিয়ে মাদানী চ্যানেলে আসার তৌফিক দান করুক, এবং প্রস্তুতি নিয়ে যেমনটা হক রয়েছে সেই হক আদায় যেন আমরা করতে পারি, সেই দোয়াও আপনাদের কাছে চাইব। আবারও যাব মেরাজ ভাইয়ের কাছে। এই যে কিছু বিষয় আমরা শুনলাম, সংকীর্ণতার বিষয় শুনছি রিজিকে, তো এর পিছনে আমাদের কী কী ত্রুটি রয়েছে, কী কী এরকম কাজ আমরা অনেক ক্ষেত্রে করি যেটা করা উচিত নয়, যে কাজ করার কারণে আসলে আমরা আমাদের শান্তির ব্যাপারে বলি, রিজিকের ব্যাপারে বলি, পোশাক আশাকের ব্যাপারে বলি, চাকরির ক্ষেত্রে বলি, ব্যবসার ক্ষেত্রে বলি, সংকীর্ণতার মধ্যে আমরা পড়ে যাই, বিপদের মধ্যে পড়ে যাই, তো ওই ধরনের কী কাজগুলো রয়েছে, যদি মোটা দাগে বলা চলে যে এই কাজগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত যদি আমরা আসলে ভালো থাকতে চাই।
বর্তমান যে সময়টা আব্দুল মুত্তালিব ভাই, যে মিডিয়ার সময়, যে আমরা অনেক সময় দেখবেন যে আমাদের যখন টাইম পাস হয় না, আমরা অনেক সময় দেখা যায় এটা বাসে উঠেন, ঘরের মধ্যে আমাদের অবসর যে সময়গুলো, একটা সময় ছিল যে মানুষ অবসর হলে তাসবি পাঠ করত, আমরা আমাদের মুরব্বী যারা তাদেরকে দেখেছি, কিন্তু আমরা এখন এমন একটি সময় উপস্থিত হয়েছি যে মানুষ সময় পেলেই সোশ্যাল মিডিয়ার মধ্যে, অর্থাৎ যে কোনোভাবেই সময় মিলে যায়
তো ফেসবুক ইউটিউব আসলে এখানে কী হয় আজকে, এটা অনেক বড় রিজিকের একটি সংকীর্ণতার কারণ হলো আপনার অপকর্ম। যদি বলা হয় যে আমরা অনেক সময় অপকর্ম জিনাপূর্ণ যে কাজগুলো, যদি আজকে আমরা এটা হয়তো অনেকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছে অনেকে মনে করতে পারে যে আসলে এটা এমন একটি অপকর্ম শুধু এটাই নয় যে আপনার একজন পুরুষ আর একজন নারী একত্রিত হলে, না, অনেক সময় মানুষের চোখ দ্বারা অপকর্ম হয়। কারণ আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে এই বিষয়টা এমনভাবে আমাদের মধ্যে আম হয়ে গেছে যে মানুষ অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আস্তাগফিরুল্লাহ এখানে কী হয় না সবসময়, অথচ হাদিসে পাকের মধ্যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে যে চোখের জিনা হচ্ছে কুদৃষ্টি দেওয়া। তো আর এটা তো আমরা প্রতিনিয়ত, আর এটা এমন একটি গুণা যার ব্যাপারে সহি মুসলিমের মধ্যে এবং বিভিন্ন হাদিসে পাকের কিতাবের মধ্যে বর্ণনা করা হয়। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে অপকর্ম অর্থাৎ জিনা কবিরা গুণাসমূহের মধ্যে অনেক বড় একটি গুণা, আর এটা অর্থাৎ এই অপকর্ম কিয়ামত পর্যন্ত আল্লাহ ও তার ফেরেশতা এবং সকল মানুষ তার বিষয়ে লানত অবতীর্ণ করতে থাকে, আল্লাহ আকবার, এবং বলা হয় তার দোয়াও কবুল হয় না, আল্লাহ আকবার। এর কারণে মানুষের রিজিকের মধ্যে অনেক সংকীর্ণতা চলে আসে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে অপকর্ম অভাবগ্রস্ততা নিয়ে আসে, অর্থাৎ আপনার কী করার মাধ্যমে যারা অপকর্ম করে এটার মাধ্যমে অভাব সে যেন কি অভাবগ্রস্ত হয়ে যায়। এবং অন্য এক রওয়ায়েতের মধ্যে এটাও রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি জিনাকারীদেরকে অভাবগ্রস্ত রাখবো, যদিও বা সে কিছুদিন পরে। অর্থাৎ এমন যদি হয়ে যায়, আমরা অনেক সময় হয়তো এটা শোনার পরে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের এমন মনে হতে পারে আমি তো করি কিন্তু আমি তো এখন কিয়েছি ভালো আছি বা আমার তো রিজিকে আল্লাহ এই হাদিসে পাকের সারাংশ অনুযায়ী হয়তো এখন না, আমরা এমন সময় আজকে দেখবেন হয়তো ফজলুর রাব্বী শুরুতে যে বিষয়টা বললো যে রিজিকের অভাবগ্রস্তটা শুধু এমন নয় যে আপনি শুধু খাবারের মাধ্যমে এটা উপলব্ধি করতে পারবেন, অনেক সময় সন্তান ধারা এটাও আল্লাহ তাআলার রিজিক, এভাবে অসংখ্য বিষয় আছে যেগুলো দ্বারা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। তো এটা আমাদের মধ্যে এই বিষয়টা এখন বর্তমানে আম মিডিয়ার মধ্যে যে মাযাল্লা গুনাহ করতে মানুষের কি লাগে না, একাকিত্ব হয়ে বসে থাকলে মানুষ কি দেখতে পছন্দ করে।
মেরাজ ভাই একটা প্রশ্ন করি, এর মধ্যে মনে উত্তর লুকিয়ে আছে এই বিষয়টা আপনি বোঝাতে চাচ্ছেন যে মানুষ সুসাইড মাযাল্লা আত্মহত্যা আগে বেশি ছিল না এখন বেশি হচ্ছে?
এখন বেশি,
এখন তো খাবারের সংকট এত বেশি না, মানুষের অহরহর খাবার চারিদিকে, খাবারের সমাহার এবং টেবিলে যখন মানুষ বসে তো সব কিছুই তো আছে, ঠিকঠাকভাবে চলছে, আগের চেয়ে মানুষের পোশাকও
সবকিছু
বেশি, তারপরও কেন এটা হচ্ছে? একটা কারণ হচ্ছে এটা যে শান্তি কমে গেছে, যে আল্লাহ তাআলার এক মহান নিয়ামত রিজিক, যে বিষয়টার প্রতি আপনি ইঙ্গিত দিয়েছেন যে আমাদের অপকর্ম, আমাদের যা ইচ্ছে মন চায় তা করা, যেমনভাবে তেমনি চলা, ইসলাম কি বলছে তোয়াক্কা না করা। তো এই যে আমরা অপকর্মের দিকে ঝুঁকে যাচ্ছি বা অপকর্ম করছি, তো এটা অন্যতম একটি বড় কারণ, বড় বিষয় যে আমাদের থেকে শান্তি উঠে গেছে,
শান্তি উঠে,
আল্লাহ তাআলার এক বড় রিজিক, এক বড় নিয়ামত হচ্ছে শান্তি।
ঘুরে ঘুরে এটা আসলে আব্দুল মুত্তালিব এটা বলার কোনো ভাষা নেই, যারা এই মুহূর্তে মাদানী চ্যানেলের সামনে যারা রয়েছে সেটা বলতে পারবে যে আল্লাহ তাআলার পানা যে অসংখ্য ঘরের মধ্যে আপনার সে দেখবেন যে চাকরি দিয়ে মাশাআল্লাহ পুরো, অর্থাৎ এমনভাবে তার ঘর রাজকীয় হালতে থাকার কথা ছিল কিন্তু ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত নেই, অশান্তি ঘরে গেলেই কি, এটার কিন্তু অনেক বড় একটি কারণ আমরা যদি এটা দেখি যে বাহিক বা আমরা হয়তো মনে করি যে আমরা তো আসলে শারীরিকভাবে কী করতেছি না কিন্তু আমার চোখ দ্বারা গুনাহ হচ্ছে, আমার কান দ্বারা, আমার জবান দ্বারা, আমরা অনেক সময় অশ্লীল কথাবার্তার মাধ্যমে মাযাল্লা আমরা অনেক সময় প্রশান্তি পেয়ে থাকি, এটাও কিন্তু আপনার যারা অশ্লীল কথাবার্তা কি নিজের জবান দ্বারা বলে এটাও রিজিকের সংকীর্ণতার একটি কারণ। এর জন্য আমাদেরকে এই বিষয়টা নিজের মধ্যে কী উপলব্ধি করা দরকার যে আমরা তো আল্লাহ তাআলার পানা এই গুণার মধ্যে নেই, যদি হয় তো আমরা শুনলাম যে এটা এমন অপকর্ম এমন একটি গুণা বলা হয় যে যারা অপকর্ম মধ্যে লিপ্ত হয়ে যায় তো আল্লাহ পাক তাদেরকে ছয়টি শাস্তি দেয়, এটার ছয়টি আপনার হ্যাঁ বলা হয় যে এর মধ্যে তিনটি হলো দুনিয়ার মধ্যে সে এটার শাস্তি পেয়ে যাবার, তিনটি হলো পরকালে। তো বলা হয় যে নাম্বার এক, যারা অপকর্ম করে এর কারণে তাদের চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, নাম্বার দুই তার অভাব সৃষ্টি হয়, নাম্বার তিন হলো তার বয়স কমে যায়, আজকে আমাদের সমাজের মধ্যে যদি এই বিষয়ে উপলব্ধি করা হয়, দেখবেন যে অনেক ঘরে আমাদের পূর্বে যারা আমাদের বাবা দাদা তারা দেখা যেত খুব সচল ন্যাচারালভাবে কেউ 100 বছর হায়াতের মালিক আল্লাহ তাআলা, কিন্তু আমরা হাদিসে পাকের এই বিষয়টা যদি একটু উপলব্ধি করি যে এখন কিন্তু দেখবেন কত রোগ, নতুন নতুন স্ট্রোক এইটা সেটা, আপনার মানুষ 30 বছর কত ইয়াং মানুষ ব্রেন স্ট্রোকে মারা যেতেছে কতভাবে। তো এটা তো নয় যে আমরা আসলে দিন যত যাচ্ছে যে ঘরের মধ্যে এখন গুনাহ করা বলেন এত সহজ হয়ে গেছে, একটা পূর্বের সময় ছিল যে মানুষ গুনাহ করার জন্য কোনো নির্জন জায়গায় যেতে হতো বা এরকম কোনো বিষয় ছিল, কিন্তু এখন দেখেন আপনি চাইলেই মোবাইলের মধ্যে মুহূর্তের মধ্যে আপনি অনেক বড় কিছু মাযাল্লা করা সম্ভব, যেটা মানুষের এটা কল্পনা, আমাদের পূর্বে যারা ছিল তারা কল্পনাও করতে পারতো না, কিন্তু এখন এটা একাকী ঘরে বসেও সম্ভব আমাদের বর্তমান যে সোশ্যাল যে অবস্থা। তো এটা কিন্তু আমরা হাদিসে পাক থেকে এটা প্রতীয়মান হয় যে আপনার মানুষের বয়স কমে যাওয়া এটার একটি বড় কারণ হলো অপকর্ম মানুষের, এবং বলা হয় যে এটার কারণে মানুষের ইজ্জত নষ্ট হয়ে যায়, মানুষের চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, সে অভাবগ্রস্ত হয়। এবং বলা হয় যে পরকালীন তিনটি এটার মধ্যে সাজা রয়েছে, নাম্বার এক হলো আল্লাহ পাক তার উপর আজাব বর্ষণ করবে, নাম্বার দুই তার হিসাবকে কঠোরভাবে নেওয়া হবে, আর নাম্বার তিন হলো তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। আল্লাহু আকবার। তো এটা অপকর্ম, এটা এমন একটা বিষয় যেটা দুনিয়া ও আখিরাতে বান্দা শুধু আপনার শুধু লজ্জিত লজ্জিতই হবে, যার জন্য আমাদের উচিত হলো যেন আমরাও এই গুণা থেকে আমরা তৌবা করে ফিরে আসি, সাচ্চা তৌবা করি, ইনশাআল্লাহ রহমান আল্লাহ পাক যদি দয়া করে আমাদের রিজিকের মধ্যে অফুরন্ত বারাকাত হবে ইনশাআল্লাহ।
খুবই চমৎকার, আমাদেরকে কিছু মাদানী ফুল প্রদান করলেন মেরাজ ভাই। যারা অভিভাবক অভিভাবক আমরা রয়েছি, গার্জেন যারা রয়েছে, আমাদের জন্য এখানে শিক্ষা রয়েছে, আমাদের কিছু করণীয় কাজ রয়েছে। আমরা আমাদের সন্তানদের কল্যাণ চাই, তারা দীর্ঘজীবী হোক, তারা কল্যাণের দিকে যাক, তারা ভালো থাকুক, এটা আমরা সকলে চাই। অতএব আমাদের সন্তানরা মোবাইল ফোন হাতে পেয়ে কী করছে, মোবাইল ফোনটা আসলে তার জন্য যায় কি না, সেই কি মোবাইল ফোন পেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারছে কি না, নাকি মাত্রাতিরিক্ত সে মোবাইল ফোনে আসক্ত, এই বিষয়গুলো আমরা যদি নোট করে যথাযথ পদক্ষেপ নেই, আশা করা যায় তার ইহকালও কল্যাণকর হবে, পরকালও কল্যাণকর।
দুর্নীতিনিবে আমি এখানে একটু আপনার সাথে অ্যাড করি হুজুর, আজকে আমাদের বর্তমান সমাজের অবস্থা দেখবেন, আমাদের ঘরে যে 3 বছরের যে বাচ্চাটা আছে, 2 বছরের বাচ্চা, আমাদের সমাজের ব্যবস্থাপনা, আজকে কিন্তু তারও মোবাইল ফোনের প্রয়োজন। আপনি দেখবেন অসংখ্য মা এলিম না থাকার কারণে অনেকে মনে করে যে যে বর্তমানে এমন সময় হয়েছে যে সন্তান মোবাইল ছাড়া খানা খায় না, এটা অসংখ্য দেখবেন পরিবার মধ্যে অভিযোগ আছে, তারা অভিযোগ করে আস্তাকফিরুল্লাহ। কেন আজকে আমাদের আমাদের যে বর্তমান অবস্থা দেখবেন, একজন মা 2-3 জন সন্তানকে কি করতে পারতে অর্থাৎ বলতেছে অভিযোগ যে তাদেরকে কিভাবে মেনটেন করা যায়, কত কিছু এক একজনের পার্সোনালি মোবাইল। আমি তো অনেক আশ্চর্য হয়ে যাই যে একজন 8 বা 9 পড়ুয়া ছাত্র বা ছাত্রীর কথা বলেন, আজকে আমাদের যে সমাজের এই যে অধঃপতন, আপনি দেখবেন যে ছোট ছোট মেয়ে সে টিকটক করতেছে আস্তাগফিরুল্লাহ, ছোট ছোট বাচ্চা, অর্থাৎ আমাদের আসক্তটা এমন, আজকে আমরা গার্জিয়ানদের অবস্থা আমাদের এমন অবস্থা যে আমরাও নিজেদের মাইন্ডসেট আমাদের এমন হয়ে গেছে যে তাদের প্রতিটা পরিকল্পনা অনুযায়ী কি, অর্থাৎ আমাদের এই ব্যবস্থাপনাটা এত দুর্বল হয়ে গেছে, একজন সন্তান এক বাবা হিসাবে তার সন্তানকে কোন গাইডলাইনগুলো দেওয়া উচিত। আজকে এটার কারণে কিন্তু যে বেহায়াপানা, এই যে জিনাহের কথা চলে আসলো, এটার কিন্তু অনেক বড় একটি মাধ্যম হলো এই মোবাইল ফোন। এর জন্য আমাদের কিন্তু প্রত্যেকের, আমরা যারা গার্জিয়ান যারা আছি, আমাদের প্রত্যেকের এই বিষয়ে খেয়াল রাখা দরকার যে আমরা আসলে কার হাতে, যেই সন্তানটা 2 বছর সময় সে মোবাইল ছাড়া কিছু বুঝে না। দেখবেন এটা তো বর্তমান গবেষণা অনুযায়ী যে আগামীতে আপনার কোনো ভালো কোনো ডক্টর পাওয়া যাবে না, কোনো ইঞ্জিনিয়ার পাওয়া যাবে না। কেন, আজকে আমরা যে শুরু থেকেই আমার সন্তান মোবাইলের প্রতি আসক্ত, যখন তার একটু বয়স বাড়তে বাড়তে দেখবেন আশ্চর্যের বিষয়, আমি ওদিন এক জায়গায় গেলাম মেহমান হয়ে, যে ওইখানের ঘরের বাচ্চা যার বয়স মাত্র আপনার 6 থেকে 7 বছর, দেখলাম যে সে আপনার প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতেছে গেমসের জন্য। তো তার যদি পারদর্শিতা এই বয়সে তার অবস্থা এমন হয়, আচ্ছা মোবাইলে কী না হয়, এটা তো বর্তমানে আমরা যারা এই মুহূর্তে চ্যানেলের সামনে আমরা সবাই জানি। তো এর জন্য আমরাও জানি এই বিষয়ে নিজের সন্তানদেরকে আমরা তাগিদ দিই, না হতো এটার কিন্তু পরবর্তীতে কিন্তু এই বিষয়টা মা বাবারই ভোগ করতে হয়। আর এমনভাবে
যেমনটা আমরা শুনে থাকি এবং অভিযোগ প্রতিনিয়ত আসছে এবং আমির আলী সুন্নাত দামাত বারকাতুল আলীর কাছে প্রশ্ন করা যে ভালো মা কীভাবে হওয়া যায়, তখন তিনি বললেন যে ভালো মা হওয়ার জন্য অনেক কিছু রয়েছে, এর মধ্যে অন্যতম একটি তিনি বলেছেন যে মায়েদের প্রথমত মোবাইল থেকে দূরে থাকতে হবে। এই যে আপনি 2 বছরের সন্তানের কথা বললেন, এই সন্তান জানতো কিভাবে মোবাইলের ভিতরে এগুলো আছে? এত একে তো জানানো হয়েছে যে মোবাইলের ভিতরে এই এই বিষয়গুলো রয়েছে, মায়ের একটু রিল্যাক্সে থাকার জন্য সন্তানকে হাতে মোবাইল,
মাও রিল্যাক্সে আছে মোবাইল দিয়ে দেখবেন সেও কোনো একটা কাজে লেগে আছে,
ছেলের হাতে এক মোবাইল অর্থাৎ 2 বছরের শিশুর হাতে মোবাইল একটি, মায়ের হাতে আরেক মোবাইল, তো শিশু জানলো কিভাবে মোবাইলের ভিতরে এই বিষয়গুলো আছে? তো এটা আমাদের দুর্বলতা, আমরা দেখিয়েছি আমরা একটু রিল্যাক্সে থাকার জন্য, একটু আরামে থাকার জন্য আমরা আমাদের সন্তানদেরকে এখনই বিপদের দিকে ঠেলে দিচ্ছি, এমনটা হওয়া উচিত নয়। পরবর্তীতে আমরা এই অভিযোগ করি যে সন্তান আমার কন্ট্রোলের মধ্যে নেই, নেই তো কেন নেই, এটা তো আমরাই করেছি। আর আগেরকার মায়েরা 4 জন 5 জন 6 জন পর
10 জন সন্তান একসাথে লালন পালন করত,
অহরহ হয়েছে তারা লালন পালন করেছে, তো কিভাবে করেছে? তারা করেছে, তাদের ধৈর্য ছিল, তারা নিজেদের মধ্যে ওই আখলাক ধারণ করেছিল, তারা নামাজি ছিল, তারা তাসবি পাঠকারী ছিল, তারা পাশাপাশি যদি দেখে তারা রিজিকের প্রতি সম্মানও দেখাতো, যার কারণে তাদের সন্তানদের মধ্যে ওই বিষয়গুলো ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো আপনানো, সেগুলো গ্রহণ করার তৌফিক দান করুক। যাব ফজলুর রাবি ভাই অনেকক্ষণ ধরে আমাদের আলোচনা শুনছেন, তিনি এসছেন আলোচনা করার জন্য, মানে ফুল দেওয়ার জন্য। আর কী কী কারণ থাকতে পারে ফজলুর রাবি ভাই যে বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত, এই রিজিককে যদি আমরা প্রশস্ত করতে চাই?
গুনাহ এমন একটা মানে কারণ যার কারণে রিজিক কি হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন, এবং তোমাদের উপর যে বিপদ আপদ আসে তা তোমাদের হাতের কামাইয়ের কারণেই আসে, অর্থাৎ এটা তোমাদেরই হাতের কামাই, আর তিনি তো অনেক কিছু ক্ষমা করে দেন। অর্থাৎ মানে বান্দা যত বড় বড় গুনাহ করছে, আল্লাহ পাক তো প্রত্যেক গুনাহের শাস্তি তাকে দিচ্ছেন না, অনেকগুলো ক্ষমা করে দিচ্ছেন, তারপরেও যেই বিপদ আপদ আসছে, তো রিজিক সংকীর্ণ হয়ে যাওয়া এটাও একটা বিপদ। তো এই যে বিপদ আসছে মানুষের কাছে, তো এটা হচ্ছে মানুষের নিজের হাতের কামাই, নিজের হাতেই সেটা ডেকে আনছে। মুফতি নাঈমুদ্দিন মোরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি বলেন যে দুনিয়াতে মমিনের উপর যে বিভিন্ন কষ্ট ও বিপদ আসে, কার উপর? মমিনের উপর। অধিকাংশ ক্ষেত্রে তার কারণ তাদের গুনাহ, অধিকাংশ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। কারণ আমরা এটাও শুনেছি যে আল্লাহ আলাদের উপরও বিপদ আসে, তো আল্লাহ আলাদের উপর যখন বিপদ আসে এটা তাদের পরীক্ষা হয় আর তাদের মর্যাদা বৃদ্ধির জন্য আসে, ঠিক আছে। কিন্তু সাধারণ ক্ষেত্রে মুসলমানদের উপর, মুমিনদের উপর যে বিপদ আসে অধিকাংশ ক্ষেত্রে এটার কারণ হয় গুনাহ। এই গুনাহের কারণে বিপদ আসে, আর এই গুনাহ মানে এই বিপদগুলাই তার গুনাহের কাফফারা হয়ে যায়, আর এই বিপদের কারণেই আল্লাহ পাক তার গুনাহকে মুছে দেন। তো যেহেতু সে গুনাহ করছে, তার গুনাহ মুছতে হবে, তো এই গুনাহের কাফফারা হয়ে যায় ওই বিপদগুলো। তো বান্দা যখন গুনাহ থেকে বেঁচে থাকবে তো বিপদ আসবেই না, আর যদি বিপদ আসেও সেক্ষেত্রে তার মর্যাদা বৃদ্ধি হবে, আর আল্লাহ পাক তার জন্য একটা মর্যাদা রেখেছেন যে এই বান্দা এই মর্যাদা পর্যন্ত পৌঁছাবে, কিন্তু বান্দা নিজেরই আমলের কারণে সে মর্যাদা পর্যন্ত পৌঁছাতে পারে না, তখন আল্লাহ পাক তাকে বিপদ আপদ দিয়ে দেন, আর এই বিপদ আপদ সে সহ্য করার পর বা ধৈর্য ধারণ করার পর সে এই মর্যাদা পর্যন্ত পৌঁছে যায়। তার মানে বোঝা যাচ্ছে যে বিপদ আপদ একটি ক্ষেত্রে মুমিনের জন্য কল্যাণী যদি সে ধৈর্য ধারণ করে, আর সেই ক্ষেত্রেও যদি সে এটা বলে যে আল্লাহ পাক আমাকে যে অবস্থায় রেখেছেন আমি সন্তুষ্ট আছি। মূলত বিষয় কি জানেন, মানে এক তো হচ্ছে সে আল্লাহ পাকের মানে অবাধ্যতা করছে, আর তার কাছে বিপদ আসলো এখনো সে অভিযোগ করছে আমার কাছে এই বিপদ কেন আসলো, আমি কি করেছি এমন। তো এখন আল্লাহ পাক বলেন যে তোমাদের হাতের কামাই, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের কাছে যে মুসিবত আসছে ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদেরই হাতের কামাই, আর আল্লাহ পাক অনেক কিছু ক্ষমা করে দেন। দেখেন অসংখ্য এমন গুনাহ আছে আজ আমাদের সমাজে হচ্ছে, কিন্তু মানুষ এগুলা করার পরও বলছে যে আমি কি করলাম, এমন কি করলাম। যেমন গালি দেওয়া, মানুষকে অপবাদ দেওয়া, কুধারণা করা, গীবত করা, চুগলখড়ি করা, মানুষের দোষ অনুসন্ধান করা, তারপর কারো দোষ জেনে গেলে সেটা প্রকাশ করে দেয়া, সোশ্যাল মিডিয়া ছেড়ে দেয়া, মিথ্যা বলা, মিথ্যা ওয়াদা করা। দেখেন এই যে কমন গুলাগুলা বললাম, এগুলো কি আজ আমাদের সমাজে হচ্ছে না? অহরহর হচ্ছে।
আমি নিজেকে প্রশ্ন করি আমার মধ্যে কোন কোনটা নেই।
এটাই না, এই আয়াত শোনার পর আমরা অন্যকে দেখব না, ঠিক আছে, যে কে কেমন, এই এইগুলো আমরা কখনোই করব না। সবসময় নিজের সমালোচনা করা উচিত যে আমার ভিতরে তো এই গুণাগুলো নেই, যদি থাকে তাহলে আমাদেরকে বের করতে হবে। যেমন দেখেন শরীয়তসম্মত কারণ ছাড়া কাউকে কষ্ট দেওয়া, তারপর কারো থেকে ঋণ নিয়েছি এখন দিতে দেরি করা, আমার কাছে টাকা আছে তারপরেও দেরি করা, তারপর কারো জিনিস সাময়িকভাবে নিয়ে সেটা এখন আর ফেরত দিচ্ছি না, অর্থাৎ বলেছি যে দিয়ে দিব কিন্তু দিচ্ছি না, তারপর কাউকে খারাপ নামে ডাকা, তারপর মদ পান করা, জুয়া খেলা, চুরি করা, অশ্লীল সিনেমা নাটক দেখা, তারপর গান বাজনা শোনা, তারপর সুদ এবং ঘুষের লেনদেন করা, বদনজরি, তারপর পর্দাহীনতা, অহংকার, গর্ব, হিংসা, লোক দেখানো আমল, এই যে এত গুনাহের কথা বললাম, এই সব কিছু কিন্তু আজ আমাদের সমাজে হচ্ছে। আর হতে পারে যে এই গুনাগুলোর কারণেই আমাদের রিজিকি হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গিয়েছে। তো যদি আমরা চাই যে আমাদের রিজিক বৃদ্ধি পাক, আল্লাহ পাক আমাদের রিজিকে বরকত দান করুন, তাহলে আমাদেরকে আজই এই গুনাহগুলো থেকে তওবা করতে হবে। যা যা আমি বললাম, আমরা যদি দেখতে যাই সব কিছুই কিন্তু আজ হচ্ছে, আর কে করছে? আমরাই তো করছি। তো আল্লাহ পাকের দরবারে সত্য অন্তরে তওবা করতে হবে। আরেকটি কারণ বলা হয়েছে সুদ। সুদ এমন একটি ব্যাধি, মানুষ মনে করে যে টাকা বাড়ছে, মানে টাকা আর আমার বৃদ্ধি পাচ্ছে, মানে যারা সুদের লেনদেন করে তারা এটাই মনে করে যে টাকা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এটা এমন একটি গুণা যে হাদিসে পাকে রয়েছে যে যে সুদ খেল তো সে হচ্ছে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করল। আল্লাহ পাকের সাথ করেন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং যে সুদ বাকি রয়েছে তা ছেড়ে দাও যদি তোমরা ইমানদার হও, অতপর যদি তোমরা তা না করো তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা সম্পর্কে জেনে নাও। অর্থাৎ তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তো একদিক থেকে মানুষের টাকা বৃদ্ধি পায়, কিন্তু অপর দিকে যেহেতু এটা এত বড় গোনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশাদ করেছেন যে 36 বার ব্যভিচারের চেয়েও বেশি, 36 বার ব্যভিচার করার চেয়েও বড় গোনা হচ্ছে সুদ। তো একদিকে তো বৃদ্ধি পাচ্ছে, কিন্তু অপর দিকে যেহেতু এটা এত বড় গুণা, বান্দা যখন এটা করে তো এই গুণাহের কারণে ওই টাকা ধ্বংস হয়ে যায়, অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে কোনো পরিশ্রম ছাড়াই একটা মানুষ পরিশ্রম করে সারা দিন, তখন সে টাকা আয় করে, সে টাকার কিন্তু কথাই আলাদা, সে টাকার মধ্যে বরকত থাকে, আর সেও যখন সে টাকা পায় তখন সে একটা আনন্দ ফিল করে, কিন্তু বসে বসে আপনি টাকা পাচ্ছেন তো আপনার তো মানে পরিশ্রম করার ইচ্ছাই করবে না। আমি যখন বসে বসেই টাকা পাচ্ছি আর কি পরিশ্রম করবো? আর বর্তমানে নাউজুবিল্লাহ এক সংখ্যক মানুষ এর জেহেন মন মানসিকতা এমনই হয়ে গিয়েছে যে টাকা আছে ব্যাংকে রেখে দাও আর সেখান থেকে
ইন্টারেস্ট আসবে।
অনেকের মন মানসিকতা দেখেছে এমন যে ব্যবসায় ইনভেস্ট করা এই চিন্তা নেই, আর ব্যাংকে রেখে দাও, অথচ ব্যবসা যদি না হয় তাহলে তো আপনাদের সমাজ কি হয়ে যাবে?
চলবে না।
ব্যবসার উপরেই কিন্তু টিকে আছে, আর এই জন্য আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তো এগুলো আমাদেরকে একটু চিন্তা করতে হবে, যেহেতু আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, অসংখ্য হিকমত রয়েছে এখানে। আমরা আমাদের মানে মন মানুষকে দিয়ে যদি ভাবি কেন হারাম হয়েছে এখানে কি এমন বিষয়, এমন না, আল্লাহ এবং তার রাসূল যে জিনিসটাকে হারাম করে দিয়েছেন সেগুলোকে আবার আমাদেরকে মেনে নিতে হবে। আর আপনার কাছে যতই টাকা থাকুক, আপনাকে যদি আপনার মানে এই টাকা বৃদ্ধি করার চিন্তা আছে তাহলে ব্যবসা ইনভেস্ট করেন, আরও অসংখ্য মানে উপায় রয়েছে।
এইটাকে যদি ধরে এক বিষয়ের দিকে যায় যে যারা সুদ নেয়,
জি
অবশেষে তো যে ঘটনাটা এসেছে কোরআনে পাকের মধ্যে যে সুদের যে আলোচনাটা এসেছে সেখানে এটাও বলা হচ্ছে যে তোমরা জুলুম করিও না, তোমাদের উপর জুলুম করা হবে না, যারা জুলুম করে না তাদের উপর জুলুম করা হয় না,
তোমরা কারোর উপর জুলুম করবে না, তোমাদের উপর জুলুম করা হবে।
তো এই যে বিষয়টা আছে যে সুদের মাধ্যমে কিন্তু মানুষের উপর জুলুম করা হয়, এমন অসংখ্য ঘটনা দেখেছি, শুনেছি, অনেক সময় এসেছেও কাছেও এসেছে যে এরকম এরকম যে নিয়েছি এত টাকা, এখন বাড়তে বাড়তে ডাবল, তিন ডাবল, চার ডাবল পর্যন্ত হয়ে গেছে।
জি জি।
তো এত টাকা আমি দিব কীভাবে? এক তো হচ্ছে আপনি প্রথমে কেন নিয়েছিলেন, আর দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি এইভাবে টাকাটা বাড়ালো, বৃদ্ধি করলো একজন ব্যক্তি, তার প্রতি তো জুলুম করলো। যে এক ব্যক্তি বিপদে পড়ে আপনার থেকে সামান্য টাকা নিয়েছে, আর সেটা এখন বাড়তে 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 এই পরিমাণে পৌঁছে গেল, তো গরিব ব্যক্তি এই জন্য তো আপনার কাছ থেকে নিয়েছে, তখন আপনি তার প্রতি জুলুম করলেন, অন্যায় করলেন, অবিচার করলেন, তার রক্ত চুষে খেলেন। এখন এই যে জুলুমের দ্বার আমি উন্মুক্ত করলাম, আমি তো ভাবছি যে বাস আমি কিছুটা লাভবান হয়ে গেলাম, আমার কিছুটা টাকা বাড়লো, কিন্তু দিন শেষে দুদিন পর কিন্তু আমিও জুলুমের শিকার হচ্ছি। আমি যাচ্ছি কোনো ডাক্তারের কাছে, সে নামে ডাক্তার, কাজে ডাক্তার নয়, সে যাওয়ার পর এমন এমন জিনিস আমাকে দিয়ে দিল যেগুলো প্রয়োজনই ছিল না, আমার 30-40 হাজার টাকা নিয়ে নিল, একসাথে নিয়ে গেল, রাস্তা দিয়ে হাঁটছি হঠাৎ করে ধরে দিল যে যা আছে সব বের করো, সব দিয়ে দিলাম, মোবাইল টো যা ছিল মানি ব্যাগ সব কিছু দিয়ে দিলাম। তো এরকম অসংখ্য জুলুমের শিকার পরবর্তীতে আমি নিজে শিকার হচ্ছি। তো জুলুমের রাস্তাটা উন্মুক্ত কে করেছিল? আমি নিজেই করেছি। আজ যদি আমরা দেখি যে এরকম অসংখ্য ঘটনার, এটা তো একটি মাত্র বিষয়ের উদাহরণ।
জি, আব্দুল মুত্তালিব, এমন অনেক পরিবার পাওয়া যাবে আপনি দেখবেন যে এই সুদের টাকার কারণে অনেক বাবা আত্মহত্যা করতে পর্যন্ত বাধ্য হয়ে গেছে। এমন অনেক সময় আমরা অনেক চতুর্দিকে দেখবেন তাদের সন্তানগুলো যে হয়, দেখবেন যে এমন অবস্থা হয়ে যায় যে ওই এক সন্তান সে সারা জীবনে, এর মাধ্যমে অনেকে কিন্তু আমাদের সমাজে একটা এটা রিউমার বলা যায় যে এমন একটা বিষয় আছে যারা, বিশেষ করে নারী যারা, অনেকে গোপরে গোপর অনেকে মনে করে যে তারা নিজের থেকেই এটা মেনে নেয় যে না এটাও একটা ব্যবসার মতো, অর্থাৎ বলতেছে দেখবো অনেকে ভাই আমি তো তেমন কিছু করি নাই, তো টাকা লাগে এটা আর কি, এইটা বা এটাও একটা ব্যবসা। অনেক অনেকে এটা যে সুদ, অনেকে কিন্তু সুদ মনে করে না যে আমাকে খুশি হয়ে দেবে, খুশি হইলে তো
এখন একটা নামও দিয়ে দিছে সুদের ব্যবসা।
হ্যাঁ, আবার অনেকে তো মুনাফা বলতেছে যে আমরা এটা তেমন কিছু, এটা খুশি হয়ে দেয়, খুশি হয়ে দিলে তো নিজ থেকে, আমি মাঝে মাঝে আব্দুল মুত্তালিব খুব অবাক হয়ে যায় সে নিজ থেকে এই বিষয়ে ফুতুয়া বের করে নেয়। অনেক সময় নিজ থেকে যে না এটা হুজুর কি আছে আমার জন্য, আমি গরিব মানুষ করে টাকা লাগিয়ে খাই, এটা আমার জন্য মনে হয় কি, অর্থাৎ আল্লাহু আকবার, এতটা আমাদের মধ্যে অর্থাৎ অজ্ঞতা, এতটা বিষয় আমাদের মধ্যে পৌঁছে গেছে যে আবার এমনই হয়, দেখবেন সেও এমন জায়গায় গিয়ে এমনভাবে ধরা খায় যে তার এমন হয়ে যায় যে সারা জীবনের ইনকাম, একজন আমার চোখে দেখা যে ইনকাম করতে করতে অনেক আর কি সম্পদ আর কি অনেক আর কি তার বৃদ্ধি পেল, কিন্তু এক পর্যায়ে এমন হলো যখন তার মেয়ে বিবাহের উপযুক্ত হলো, তার মেয়ে যা সঞ্চয় ছিল সব একসাথে নিয়ে কোথায় চলে গেছে, অর্থাৎ তার যার সাথে ইয়ে ছিল, কালেকশন ছিল, রিলেশন, সে চলে গেছে সব সম্পদ নিয়ে। তো এরকম আসল যদি কেউ কার উপর জুলুম করে তো এটা তো এমনই হবে
যে জুলুমের শিকার আপনাকে হতে হবে। খুবই বাস্তবিক কিছু উদাহরণ দিলেন মেরাজ ভাই। আমরা যদি দেখি যে আসলে এর থেকে বেরিয়ে আসার কি কারণ রয়েছে, ওজিফা কি রয়েছে?
জি, ওজিফাও রয়েছে, আরো কিছু কারণ আমিরুল সুন্নাহ যেটা লিখেছেন ফাজানে সুন্নাতে, সেটাও আমরা জেনে নেই, যাতে এই মানে এই কাজগুলো যাতে আমরা না করি, এগুলো থেকে আমরা বিরত থাকি। যেমন হাত না ধুয়ে খাবার খাওয়া,
জি,
এটা কিন্তু একদিক থেকে দেখতে গেলে আপনি যদি হাত না ধুয়ে খাবার খান তাহলে হতে পারে যে হাতের মধ্যে যে জীবাণুগুলো আছে সেগুলো আপনার পেটে যাবে, অসুস্থতা হবে, ডাক্তারের কাছে যেতে হবে, সেখানে টাকা, ওষুধের টাকা, সব দিক থেকে কিন্তু বোঝা যায় হ্যাঁ আসলেই হাত না ধুয়ে খাবার খেলে কিন্তু টাকা যাবে, মানে রিজিকের সংকীর্ণতা আসবে। এটা একটা কারণ বলেছেন রিজিকের সংকীর্ণতা হওয়ার। তারপর অন্ধকারে বসে খাবার খাওয়া, তারপর দরজার সামনেই বসে খাবার খাওয়া, তারপর মৃত ব্যক্তির যে মানে লাশ রাখা আছে সেখানে তার সামনেই বসে খাবার খাওয়া, তারপর জানাবাতের অবস্থায় অর্থাৎ গোসল ফরজ হয়ে গিয়েছে এই অবস্থায় খাবার খাওয়া, তারপর দস্তরখানা না বিছিয়ে এমনি মানে খাটের উপরেই বসে খাবার খাওয়া, তারপর পরিবেশন করা খাবার খেতে অনেক দেরি করে দেওয়া, মানে খাবার বের করে রাখা হয়েছে কিন্তু সেটা খাচ্ছে না, অনেক দেরি হয়ে গিয়েছে রাখা আছে খাচ্ছে না, তো এই দেরি করলে কি হয়ে যায়, রিজিক সংকীর্ণ হয়ে যায়। তারপর দাঁত দিয়ে রুটিকে ছিঁড়া, যেমন রুটি আছে সেটাকে দাঁত দিয়ে ছিঁড়ছে, মানে উচিত হচ্ছে যে হাত দিয়ে ছিঁড়ে তারপরে ছোট ছোট টুকরা করে সেটা
খাবে
থেকে খাওয়া। তারপর এমন বাসন ব্যবহার করা যেগুলো ভেঙে গিয়েছে, যেমন অনেক কাচের বাসন হয়, মাটির বাসন হয়, যেগুলো ভেঙে যায় তারপরেও সেটা ব্যবহার করা, তো এটাকে মাকরুহ বলা হয়েছে এমন বাসন ব্যবহার করাকে। তারপর খাওয়ার পর বাসন পরিষ্কার না করা, বাসন খেয়ে রেখে দিয়েছে পরিষ্কার করলো না, তো এটাও সংকীর্ণ হওয়ার একটা কারণ। তারপর খাবার ও পানির যে বাসন রয়েছে সেটা খোলা অবস্থায় রেখে দেয়া, যেমন পাত্র থাকে সেটার মধ্যে খাবার থাকে, তরকারি থাকে, ভাত থাকে, হ্যাঁ, তারপর পানির পাত্র থাকে যেটার মধ্যে পানি থাকে, এগুলোকে খোলা অবস্থায় রেখে দেয়া, এগুলোও কি হয় রিজিকে সংকীর্ণতা আসে। খাবার ও পানির বাসন বিসমিল্লাহ পড়ে ঢেকে রাখা উচিত, কারণ বর্ণিত আছে যে বিভিন্ন বালা মুসিবত নেমে আসে এবং তা নষ্ট করে দিতে পারে, অর্থাৎ বিভিন্ন বালা মুসিবত নাজিল হয় নামে, তো যখন এই খাবারের পাত্রগুলো খোলা থাকে তো এই খাবারের পাত্র এবং পানির পাত্রগুলোর মধ্যে ওই বিপদগুলো কি চলে আসে। এখন ওই খাবারগুলো যখন মানুষ পরে খাবে তো অবশ্যই ওই বিপদ এবং যে মুসিবতটা এসেছিল ওই খাবারের মধ্যে এবং পানির মধ্যে, মানুষ ওটা খেয়ে নিলে কি হয় অসুস্থ হয়ে যাবে, তো এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আরও কিছু কারণ রয়েছে, অতিরিক্ত ঘুমানো, ঠিক আছে, অতিরিক্ত ঘুমানো এর কারণে রিজিক সংকীর্ণ হয়ে যায়। তারপর মানে কাপড় খুলে, মানে শরীরের মধ্যে কোনো কাপড় নেই এই অবস্থায় ঘুমানো, তারপর মানে অশালীনভাবে রাস্তাঘাটে যেখানে ইচ্ছা সেখানে বসেই প্রস্রাব করা, হ্যাঁ, তো এগুলো থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। অনেক মানুষ দেখা যায় রাস্তাঘাটে যেখানে ইচ্ছা সেখানেই করে দেয়, অথচ লেখাও থাকে দেয়ালের মধ্যে যে এখানে এগুলো করা নিষেধ, কিন্তু মানুষ এটা মানে না। তারপর পেঁয়াজ এবং রসুনের খোসা সেটাকে পুড়িয়ে ফেলা, মানে সেটাকে জ্বালিয়ে দেওয়া, তারপর কাপড় দিয়ে ঝাড়ু দেওয়া, ঠিক আছে, ঘরে। আরও কিছু কারণ আছে, যেমন রাতের সময় ঝাড়ু দেওয়া, এটাও বুজুর্গানে দিনের হিকমত বা তাদের এটা অভিজ্ঞতা আছে, এটা কিন্তু বুজুর্গানে দিনদের থেকেও আসছে। আমরা শুরুতে কোরআনের থেকে শুনলাম, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে শুনলাম, আর এখন যে আমরা শুনছি এগুলো বুজুর্গানে দিনদের নিজস্ব অভিজ্ঞতা, তারা এগুলো দেখেছেন এবং তারা উম্মতের কল্যাণের জন্য এগুলো বর্ণনা করে দিয়েছেন যাতে আমরা এগুলো থেকে বেঁচে থাকি। তারপর বাথরুমের মধ্যে গিয়ে অজু করা, এবং শরীরের মধ্যে পরিধানকৃত পোশাকই, যদি কোনো কিছু মানে যেমন বাটন বের হয়ে গিয়েছে তো শরীরের মধ্যে পরিধান অবস্থায় কি সেলাই করা, এটাকেও নিষেধ করা হয়েছে। তারপর ঘরের মধ্যে মাকড়সার জাল অনেক সময় জমে যায়, তো এগুলোকে পরিষ্কার না করা, ঠিক আছে, বা যে কোনো অবস্থায় আপনার বাসা যখন অপরিষ্কার হয়ে গিয়েছে, ময়লা হয়ে গিয়েছে, এগুলোকে পরিষ্কার না করলেও রিজিক সংকীর্ণ হয়ে যায়। সবসময় বাসা কী করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপর আরও অনেকগুলো কারণ রয়েছে যেগুলোর কারণে কি হয় আমাদের রিজিক সংকীর্ণ হয়ে যায়। আচ্ছা, যে আপনি যেটা বললেন যে এমন কিছু ওজিফা রয়েছে যেটার কারণে রিজিকের মধ্যে কি হয় প্রশস্ততা চলে আসে, তো আসলেই যেভাবে আমরা শুনলাম গুনাহের কারণে রিজিক সংকীর্ণ হয়ে যায়, ঠিক একইভাবে নেক আমলের কারণে রিজিক বেড়ে যায়। এটাও হাদিস রয়েছে যে যে চায় যে তার হায়াত বৃদ্ধি হয়ে যাক, তার রিজিকটা প্রশস্ত হয়ে যাক, তার উচিত যেন নিজের আত্মীয় স্বজনের সঙ্গে সদ আচরণ করে। তারপর সলাতুদ দোহা এবং চাষতের নামাজ আদায় করা, এটা কিন্তু রিজিকে বরকতের জন্য এই আমলটা অত্যন্ত উপকারী। তারপর কোরআনে পাকের তেলাওয়াত করা, এবং বিশেষ করে বিভিন্ন সূরা রয়েছে, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা লায়ল, সূরা আলম নসরা এবং সূরা ওয়াকিয়া, এই সূরাগুলো পড়লে কি হয় রিজিক প্রশস্ত হয়। তারপর সদকা করলেও কি হয় রিজিক বৃদ্ধি পায়, কারণ এটা কোরআনে রয়েছে যে একটি নেকি করে তাকে এর বিনিময়ে 10 গুণ বেশি দেয়া হয়, তো যে ব্যক্তি 1 টাকা দান করবে সে 10 গুণ বৃদ্ধি পাবেই, এটা আছেই। আবার আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক তাকে অগণিত দিতে পারেন। তারপর সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ফজরের নামাজ আদায় করা এবং আল্লাহ তাআলার যে নিয়ামত সে পেয়েছে সেটার শুকরিয়া আদায় করা, মানুষের সাথে ভালোভাবে হাসি মুখে সুন্দর আচরণ এবং মানে ভালোভাবে তাদের সাথে কথা বলা, আর নিজের ঘরের পরিবেশ, বাসনপত্র, এগুলো সব কিছু আমরা যেটা ওখানে শুনলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা। এখন একজন মানুষ সারাদিন 1 ওয়াক্ত নামাজ পড়ছে না, আর সে যদি অভিযোগ করে যে আমার রিজিকে বরকত নেই, তাহলে এটা কি মানায়? কারণ আপনি আল্লাহ পাকের হুকুম, সবচেয়ে বড় যেটা মানে ইবাদত নামাজ, আপনি সেটাই আদায় করছেন না, আর আপনি এখন মানুষের কাছে গিয়ে অভিযোগ করছেন যে আমার অবস্থা খুবই খারাপ, আমার তো রিজিকে বরকতই নেই, রোজগারে বরকতই নেই, তো বরকত কীভাবে হবে? আপনি তো নামাজই আদায় করছেন না, আপনি আগে নামাজ তো আদায় করুন। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পাঁচবার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ তো করুন, হাত তো তুলুন, তারপরে দেখবেন কিভাবে আপনার রিজিকে বরকত হয়। তারপর বেশিরভাগ সময় অজু অবস্থায় থাকা, তারপর ঈশার নামাজের পর অপ্রয়োজনীয় কথাবার্তা না বলা, এবং সম্ভব হলে ঈশার নামাজের পর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যাওয়া, যাতে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে। তারপর সন্তানদের খাবার, পোশাক, অন্যান্য খরচে সামর্থ্য অনুযায়ী প্রশস্ততা করা। তো এই কাজগুলো যদি আমরা করি, ইনশাআল্লাহ আমাদের রিজিকে বরকত হবে। আরেকটি আমল রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জন্য অপরিহার্য করে নেয়। ইস্তিগফার, আল্লাহ পাক তার প্রত্যেক দুশ্চিন্তা দূর করে দেন এবং প্রত্যেক সংকট থেকে তাকে মুক্তি ও প্রশান্তি দান করেন, এবং তাকে এমন স্থান থেকে রিজিক দান করেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। তো আমাদেরকে ইস্তিগফার করা উচিত, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।
মাশাআল্লাহ, খুবই বেশ কিছু কার্যকরী মাদানী ফুল আমরা পেলাম। শুরু থেকে আমরা শুধু শুনছি সংকীর্ণতা সংকীর্ণতা, যে এরকম এরকম কাজ, তো ওইগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে, আর এখন যেগুলো বলা হয়েছে সেগুলো গ্রহণ করতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ পাকের যে রিজিকগুলো রয়েছে, নিয়ামতগুলো রয়েছে, এগুলো আরও বৃদ্ধি পাবে। যাব সর্বশেষ মেরাজ ভাইয়ের কাছে, আপনার কাছ থেকে যদি কিছু ওজিফা চলে আসে যে এই কাজগুলো করা উচিত, এইভাবে যদি চলা যায় তাহলে আশা করা যায় যে বরকত দেখা দেবে ইনশাআল্লাহ কারিম। জি,
ভিতরে যে সোহাবুল ইমান গ্রন্থে একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে একজন সাহাবী রসুল আরজ করলো নিজের অভিযোগের বিষয়, অভাবের বিষয়। যে অতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি আমল শিখিয়ে দিলেন, এটা হলো তুমি যখন ঘরে যাও তখন ঘরবাসীদেরকে কী করো, সালাম করো। অতপর যদি ঘরে কেউ না থাকে তাহলে আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম প্রেরণ করো। ওই সাহাবী বলে যখন আমি এই আমলটুকু শুরু করে দিলাম আমার রিজিকের মধ্যে এমন বারাকাত শুরু হলো যে আমি নিজের আত্মীয়দের মধ্যে ওই সম্পদ বণ্টন করতে লাগলাম। তো এটাও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, রিজিকের মধ্যে বরকত আনার এটাও একটি মাধ্যম, যে আমরা যখন ঘরে যাই তখন যেন আমরা ঘরবাসীদেরকে সালাম দিই।
এজন্য তো টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, কোনো কষ্টও নেই, আর আমাদের সকলের পরিবার আছে।
জি,
যখনই আমরা ঘরে যাব আমরা আমাদের ঘরের লোকদের সালাম করব। আসলে
এটা আব্দুল মুতালিব, এটা কিন্তু নফসের জন্য একটা ভারী একটা আমল, যে দেখবেন যে আসলে ঘরের নিজের ঘরবাসী যারা আছে তাদেরকে সালাম দেওয়া অনেক সময় নফসের প্রতি অনেক বোঝা হয়ে যায়।
এক দুইবার যদি করে নিতে পারে, এক দুই দিন আপনি কষ্ট করে নফসকে এক পাশে রেখে আপনি করে ফেলুন, ঘরবাসী যারা আছে নিজের স্ত্রী সন্তানদেরকে সালাম দেওয়া শুরু করে দিন, এক দুদিন করলে পরে এটা চলে যাবে, তখন আর এই বিষয়টা এতটা কষ্টকর মনে হবে না, এবং আপনার সন্তানরাও শিখবে যে আর ঘরের মধ্যে এর মাধ্যমে পরিবেশও তৈরি হবে। পাশাপাশি খুবই চমৎকার, এটা তো আমরা করব, ঘরে প্রবেশের পর আমরা তিনবার ইনশাআল্লাহ করে সূরা ইখলাসও পাঠ করে নেব সালামের পর। তাহলে আশা করা যায় এর যে ফজিলত রয়েছে আমরা অর্জন করতে পারবো। সময় খুব শেষের দিকে আমরা রয়েছি, সূরা ওয়াকিয়ার কথা আমরা শুনছিলাম, একটি ঘটনা বলে শেষ করবো আজকের অনুষ্ঠান। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই ঘটনাটি, যে তিনি অসুস্থ হয়ে পড়লেন, এবং আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একাধিক কন্যা সন্তান ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা ছিলেন, যখন শুনতে পেলেন যে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, তিনি তাকে দেখতে যান এবং বললেন যে আমি আপনাকে কিছু সাহায্য করতে চাই, আপনার যেহেতু সন্তানাদি রয়েছে, বিশেষত মেয়েরা রয়েছে, তাদের কাজে আসবে। তখন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে আমি আমার মেয়েদের যা প্রয়োজন আমি তাদেরকে সেটা দিয়ে দিয়েছি। বলে সেটা কি? বলে যে আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া পাঠ করার পাবন বানিয়েছি, প্রতি রাত্রে তাদেরকে সূরা ওয়াকিয়া পাঠ করতে এবং তারা পাঠ করে, তো যেহেতু তারা এটা পাঠ করে তো আমি আশাবাদী তারা কখনও অভাবের সম্মুখীন হবে না। তাদের বিশ্বাস কীরকম ছিল, আল্লাহু আকবার কবিরা। তো এটা আমাদের করা উচিত, যদি আমরা চাই অভাব অনটন থেকে মুক্ত থাকতে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ওয়াকিয়া পাঠ করলে অভাব থেকে মুক্ত থাকা যায়, অভাব থেকে বেঁচে থাকা যায়, তো আমরা এটা কন্টিনিউ করার চেষ্টা করি। আজ বেশ কিছু বিষয়ে আমরা আলোচনা শুনেছি, কেন আমাদের মধ্যে রিজিকে সংকীর্ণতা চলে আসে সেই কারণগুলো আমরা শুনলাম, এবং এর থেকে বের হয়ে আসার কিছু ওজিফাও আমরা শুনলাম। তো উভয় বিষয় এর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দেখতে দেখতে অনুষ্ঠানের সময় একদম শেষ প্রান্তে চলে এসেছে, আজ এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।